রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সংকটে নারীত্ব। এই সিরিজে আলোচনার বিষয় আধুনিক জীবনে নারী, নারীত্ব, নারীবাদ এবং এ নিয়ে যা কিছু সৃষ্ট সংকট। আগেকার নারীরা কেমন ছিল, এখন কেমন আছে এবং কোন পথে নারীদের কল্যাণ, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فيمينيزم সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছি নারীবাদের সংজ্ঞা এবং ছয়টি মৌলিক বৈশিষ্ট্য, আরও আলোচনা করেছি নারীবাদ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা, পশ্চিমে তৈরিকৃত এই নারীবাদী মতাদর্শ কেন মুসলিমদের জন্য ক্ষতিকর এর কিছু কারণ, নারীবাদ কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে, পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে বর্তমানে মুসলিম নারীদের যৌক্তিক সমস্যাগুলো নিয়ে কেন বেশি বেশি কথা বলা দরকার এবং কেন সেগুলো সমাধান করতে মুসলিমদেরই আগে এগিয়ে আসা দরকার। অবশ্যই এই সমাধান করতে হবে নারীবাদের মাধ্যমে নয়, বরং ইসলামে বাতলে দেওয়া পদ্ধতি অনুসারে। গত পর্ব শেষ হয়েছিল এই বলে যে আমরা নারীদের জীবনের বিভিন্ন ধাপ উপস্থাপন করে মিলিয়ে দেখব বর্তমান পৃথিবীতে নারীদের অবস্থা কেমন, তাদের সমস্যাগুলো কী, নারীবাদ সেই সব সমস্যা কতটুকু সমাধান করতে পেরেছে নাকি সেই সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে। নারীবাদের বিপরীতে আল্লাহ তাআলার দেওয়া চূড়ান্ত মনোনীত বিধান ইসলামের মাধ্যমে সেই সব সমস্যার কোনো সমাধান দেওয়া হয়েছে কি না, এই বিষয়গুলো উল্লেখ করা হবে আজকের পর্বে ইনশাআল্লাহ। এই উদ্দেশ্য অর্জনের জন্য নারীর জীবনের বিভিন্ন ধাপ উল্লেখ করে একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হবে, যেন একেবারে ভ্রূণ অবস্থা থেকে শুরু করে নারীর শৈশব, কৈশোর, যৌবন থেকে প্রৌঢ় অবস্থা এমনকি বৃদ্ধা অবস্থা পর্যন্ত বিভিন্ন সমসাময়িক ঘটনা, বাস্তব কাহিনী এবং তথ্য উপাত্ত উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপ থেকে, ভ্রূণ অবস্থা থেকেই শুরু করা যাক। হয়তো ভাবছেন একটি মানব শিশুর ভ্রূণ যে কিনা দুনিয়াতেই আসেনি তার আবার জীবনের ধাপ আলোচনা করার কী আছে। কথাটি এক অর্থে অবশ্যই সত্য, তবে বাস্তবতা হলো দুনিয়াতে আসার আগেই যখন জানতে পারা যায় মায়ের পেটে একটি কন্যা শিশু আছে, তখন পৃথিবীর অনেক স্থানে গর্ভপাত করিয়ে সেই কন্যা শিশুটিকে হত্যা করা হয়। আবার অনেক ক্ষেত্রে গর্ভপাত করানো সম্ভব না হলেও জন্মের পর নানাভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই কন্যা শিশুটিকে হত্যা করা হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি বর্তমানে আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যে পৃথিবী কন্যা শিশুদেরকে নিরাপত্তা কিংবা সুন্দর শৈশব উপহার দেওয়া দূরে থাকুক, দুনিয়াতে তাদেরকে স্বাগত জানাতেই জানে না। কন্যা শিশু হত্যা কিংবা কন্যা শিশুর ভ্রূণ হত্যা, এই কথাগুলো শুনলে আমরা অনেকেই মনে করি সেই জাহিলি যুগে আরবের কন্যা শিশুদেরকে জ্যান্ত দাফন করা হতো কিছু বেদুইন গোত্রে। অনেকেরই একটি ধারণা আছে যে এরপরে এটা আর পৃথিবীর হয়তো কোথাও নেই। সেই জাহিলি যুগের আরবদের অবস্থা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই সংশোধন করে দিয়েছেন ইসলামের মাধ্যমে। এরপর থেকে কন্যা শিশুকে তারা আর নেতিবাচক কিছু মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই জাহিলি যুগের আরবদের মানসিকতা পরিবর্তন করেছেন, কন্যা শিশুর মর্যাদা, লালন পালনের মর্যাদা সম্পর্কে তিনি যে সকল হাদিস উল্লেখ করেছেন, চাইলে আমরা সেগুলো উল্লেখ করতে পারি, তবে সেই দিকে আমরা যাচ্ছি না। সুতরাং সার কথা হচ্ছে 1500 বছর আগে সেই জাহিলি যুগের আরবদের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, কন্যা শিশুর মর্যাদা বৃদ্ধি করেছেন, নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। এই অবস্থা তো মুসলিমদের জন্য সত্য। বর্তমানে যেহেতু অধিকাংশ মুসলিম দেশগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা শরিয়া কার্যকর নেই, কারণ কলোনিয়াল শাসনের পরবর্তী সময়ে মুসলিম দেশগুলোতে শাসন করছে সেই কলোনিয়াল শাসকদের রেখে যাওয়া দালাল গোষ্ঠী, কাজেই ইসলামী শাসন এবং ইসলামী অথরিটি না থাকার কারণে স্থানীয় বিভিন্ন কালচার, কুপ্রথা এবং কুসংস্কারের কারণে মুসলিমদের মধ্যেও কন্যা শিশুদের ব্যাপারে অনেক নেতিবাচক ধারণা প্রবেশ করেছে, এটা অনস্বীকার্য। তবে এর বিপরীতে অমুসলিমদের অবস্থা কী? অমুসলিমদের অবস্থা কিন্তু সেই জাহিলি যুগের আরবদের থেকে খুব একটা উন্নত এমনটা বলা যায় না। এত নারীবাদী আন্দোলনের পরেও কন্যা শিশুর ব্যাপারে তাদের মানসিকতা খুব একটা ইতিবাচক হয়নি। ইতিহাস দেখলে আমরা দেখতে পাই সাম্প্রতিক অতীতে চীনে যখন থেকে এক সন্তান নীতি গ্রহণ করা হয়, এরপর গর্ভপাতের মাধ্যমে প্রচুর কন্যা শিশু হত্যার ঘটনা ঘটেছে, কারণ যেহেতু একটি সন্তান নেওয়া যাবে সেই কারণে চীনের মানুষ তারা পুত্র সন্তান নেওয়ার চেষ্টা করত। চীনের অধিকাংশ এলাকা গ্রামীণ এলাকা, কৃষি নির্ভর এলাকা, সেখানে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া হতো। একই অবস্থা আমাদের পাশের দেশ ভারতে, সেখানেও গর্ভপাতের মাধ্যমে প্রচুর কন্যা শিশুকে হত্যা করা হয় এবং এটি সাম্প্রতিক সময়ের বাস্তবতা, যে কারণে ভারতের সরকার থেকে একটি সামাজিক আন্দোলন পরিচালনা করা হচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও। ইসলাম যেখানে 1500 বছর আগে কন্যা শিশুর জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং তাদের ব্যাপারে মানুষের ধারণা নেতিবাচক থেকে ইতিবাচক করা শুধু নয় বরং মর্যাদা বৃদ্ধি করেছে, সেখানে আমরা প্রশ্ন রাখতেই পারি, নারীবাদ কি কন্যা শিশুর জীবনে নিরাপত্তা দিতে পেরেছে কিংবা কন্যা শিশুর ব্যাপারে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন করতে পেরেছে? সুতরাং পাশাপাশি এই দুইটি প্রশ্নকে রাখলে, তুলনামূলক চিত্র উপস্থাপন করলে সহজেই দেখা যায়, ইসলামী জীবন বিধানের মাধ্যমে যেভাবে নারীর মর্যাদা, জীবনের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে, নিঃসন্দেহে সেগুলো নারীবাদের তুলনায় বহু গুণে শ্রেষ্ঠ। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়ে যে জীবন বিধান দিয়েছেন তার পরিপূর্ণতা হয়েছে ইসলামের মাধ্যমে। কাজেই নারীরা যদি অধিকার চায় তাহলে সেটা পেতে পারে একমাত্র ইসলামের মাধ্যমে, কথিত নারীবাদী আন্দোলনের মাধ্যমে নয়। এই প্রসঙ্গে একটি সলিড উদাহরণ দেওয়া যাক। সময়টা 1995 সাল, চীনের রাজধানী বেইজিং। সেখানে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের উদ্যোগে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে প্রতিনিধিরা এসেছেন এবং আলোচনা করছেন কীভাবে বিশ্বজুড়ে নারীর মর্যাদা এবং সম্মান আরও বৃদ্ধি করা যায়, উন্নীত করা যায়। নারীর সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করা নিঃসন্দেহে একটি মহৎ কাজ, মৌলিকভাবে কেউই এর বিরোধিতা করতে পারে না। সেই সম্মেলনে নারী জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যেমন দারিদ্র, নারীর স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা, সংঘাত, ভায়োলেন্স ইত্যাদি। এর মধ্যে একটি বিষয় ছিল কন্যা শিশুর জীবনের নিরাপত্তা। সেই সম্মেলনে 12টি বিষয় বা 12টি রেজলিউশন ঘোষণা করা হয়। সেই সব আলোচ্য বিষয়ের মধ্যে একটি ছিল কন্যা শিশুর জীবনের নিরাপত্তা। আজকের কন্যা শিশু আগামী দিনের নারী, কীভাবে কন্যা শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাদের অবস্থা উন্নীত করা যায় ইত্যাদি প্রসঙ্গে আলোচনা হলো। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে, যেই দেশে বসে জাতিসংঘের উদ্যোগে সেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল সেই চীন ছিল কন্যা শিশুদেরকে হত্যার জন্য কুখ্যাত। আগেই বলা হয়েছে এর কারণ হচ্ছে জনসংখ্যা সম্পর্কে তাদের নীতি। চীনে যখন জনসংখ্যা বৃদ্ধি পেল তখন রাষ্ট্রীয়ভাবে 1979 সাল থেকে নিয়ম করে দেওয়া হলো যে এখন থেকে কেউই এক সন্তানের বেশি গ্রহণ করতে পারবে না। কিছু ব্যতিক্রম ছিল গ্রামীণ এলাকায় কৃষি নির্ভর সমাজে, যেখানে কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য প্রথম সন্তানটি কন্যা সন্তান হলে দ্বিতীয় সন্তান গ্রহণের সুযোগ দেওয়া হতো এই আশায় যে হয়তো দ্বিতীয়টি পুত্র সন্তান হবে। কিন্তু দ্বিতীয় সন্তানটিও যদি কন্যা সন্তান হতো তাহলে আর কোনো সন্তান গ্রহণের অনুমতি দেওয়া হতো না। সুতরাং পরবর্তীতে কেউ গর্ভধারণ করলে সেটা হতো তাদের চোখে অবৈধ এবং গর্ভপাতের মাধ্যমে সেই সন্তানকে হত্যা করে দেওয়া হতো এবং সেই সব নারীদেরকে জোরপূর্বক বন্ধা করে দেওয়া হতো। সুতরাং এইসব ঘটনার ফলশ্রুতিতে বহু কন্যা শিশুকে গর্ভপাতের মাধ্যমে হত্যা করা হয়েছে। যেহেতু চীন ছিল সেই সম্মেলনের আয়োজক, কাজেই জাতিসংঘ এই বিষয়ে খুব বেশি মাথা ঘামায়নি। তারা আলোচনা করছে কন্যা শিশুর জীবনের নিরাপত্তা নিয়ে, অথচ বাস্তবে যা আলোচনা করা প্রয়োজন চীনের কন্যা শিশুদের জীবনের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে তারা ব্যর্থ, সেটাকে তারা এড়িয়ে যায়, কারণ চীনের মাটিতে বসে এমন বিষয় নিয়ে আলোচনা করা হবে পলিটিক্যালি ইনকারেক্ট। এই উদাহরণটি নেওয়া হয়েছে একজন আলেমের লেকচার থেকে, যিনি বর্তমান সময় থেকে প্রায় 25 বা 30 বছর আগে এই দৃষ্টান্ত উল্লেখ করেছিলেন, এবং সেই লেকচারে, আজ থেকে 25 বা 30 বছর আগে দেওয়া সেই লেকচারে, তিনি দাবি করেছিলেন যে তিনি হলফ করে বলতে পারেন এখন থেকে সামনের 25 বছর বা 50 বছরেও মানবরচিত মতবাদের মাধ্যমে বিশ্বব্যাপী কন্যা শিশুদের ক্ষেত্রে মানুষের মানসিকতা কিংবা তাদের অবস্থার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে না। সেই লেকচারের পর থেকে 25 বা 30 বছর কেটে গেছে এবং বৈশ্বিক বাস্তবতা মিলিয়ে দেখলে আমরা দেখতে পাই তার সেই কথা কতটা সত্য, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের পাশের দেশে ভারতে কন্যা শিশু হত্যার হার এবং বাস্তবতা। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 150 কোটি মানুষ বা কমপক্ষে 140 কোটি মানুষ বাস করে এই ভারতে, যা কিনা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 18%, অর্থাৎ রাফলি প্রায় 20 ভাগ। অর্থাৎ এত বিপুল জনসংখ্যার সেই দেশে কন্যা শিশুর জীবনের কোনো নিরাপত্তা নেই, তাদের ব্যাপারে মানুষের ধারণা খুবই নেতিবাচক, যে কারণে আগেই উল্লেখ করা হয়েছে সরকার থেকে সামাজিক আন্দোলন পরিচালনা করা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। এই কন্যা শিশুদেরকে হত্যার একটি জঘন্য উপায় হচ্ছে ভ্রূণ হত্যা বা গর্ভপাত করানো। হয়তো ভাবছেন যে ভ্রূণ হত্যা বা গর্ভপাতের সাথে নারীবাদের সম্পর্ক কী। যেহেতু আমরা আগেই উল্লেখ করেছি, নারীবাদ দাবি করে তারা নারীর জীবনের সকল অধ্যায় বা সকল ধাপ নিয়ে আলোচনা করে, সব বিষয় নিয়ে তারা কথা বলে। কাজেই অবশ্যই নারীর গর্ভধারণ কিংবা গর্ভপাত নিয়ে তাদের অনেক চিন্তা এবং বক্তব্য আছে। ঐতিহাসিকভাবে জানা যায়, নারীবাদী মুভমেন্টের শুরুর দিকের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা প্রায় সকলেই গর্ভপাতের বিরুদ্ধে ছিলেন একটা সময় পর্যন্ত। নারীবাদের দ্বিতীয় তরঙ্গের উত্থানের আগে, অর্থাৎ 1960 সালের আগে, পৃথিবীর প্রায় সকল স্থানেই আইনগতভাবে গর্ভপাত অবৈধ ছিল। কাজেই সেই সময়ে প্রাথমিক নারীবাদীদের গর্ভপাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া খুব ভিন্ন কিছু নয়। তবে সময়ের সাথে সাথে গর্ভপাতের ব্যাপারে নারীবাদের অবস্থানের পরিবর্তন ঘটেছে। বর্তমানে নারীবাদের মূল ধারা বা অধিকাংশ অংশই মনে করে গর্ভপাত নাকি নারীর একটি মৌলিক অধিকার। এই অবস্থানের আদর্শিক ভিত্তি হচ্ছে এই বিশ্বাস যে তারা মনে করে, এক নম্বর, নারী নিজেই তার শরীরের মালিক, কাজেই সে তার নিজের শরীরের ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে এটা তার নিজের ব্যাপার। যদিও বা গর্ভের শিশু আরেকটি স্বাধীন মানব সত্তা, তার নিজস্ব প্রাণ আছে, রূহ আছে, কিন্তু নারীবাদ সেটাকে গ্রাহ্য করে না। দ্বিতীয়ত, তারা মনে করে নারী পুরুষের লিঙ্গ সমতা অর্জনের জন্য নারীর গর্ভপাতের স্বাধীনতা থাকা দরকার। এখানে লিঙ্গ সমতা বলতে তারা বোঝাচ্ছে, পুরুষকে তো নারীর মতো গর্ভধারণ করতে হয় না, অথচ নারীকে গর্ভধারণ করতে হয়। কাজেই গর্ভধারণ করতে গিয়ে, সন্তান প্রসব করতে গিয়ে এবং পরবর্তী বুকের দুধ খাওয়ানো, সন্তান লালন পালন করা, এইসব কাজ করতে গিয়ে পুরুষের বিপরীতে প্রতিযোগিতায় নারী অনেক ক্ষেত্রেই কোট আনকোট পিছিয়ে পড়ে। কাজেই জীবনের সকল ক্ষেত্রে পুরুষের সাথে প্রতিযোগিতা করতে হলে, পুরুষের সাথে পাল্লা দিতে হলে নারীকে নিজের নারীত্ব বিসর্জন দিতে হবে, গর্ভধারণ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে, প্রয়োজনে গর্ভপাত করিয়ে ফেলতে হবে। তৃতীয়ত, এর বাইরে তাদের আরও কিছু দুর্বল যুক্তি আছে। যেমন তারা বলে, গর্ভপাত যদি আইনগতভাবে অবৈধ থাকে তাহলে লুকিয়ে কিংবা অস্বাস্থ্যকর উপায়ে গর্ভপাত করতে গেলে নারী নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে, কাজেই সেটাকে বৈধ করে দেওয়াই নাকি ভালো। এই তিনটি মৌলিক পয়েন্টের বাইরে সামগ্রিকভাবে আমরা জানি, নারীর মাতৃত্বের ব্যাপারে নারীবাদ যে ধরনের নেতিবাচক ধারণা পোষণ করে। যেমন শুলামিত ফায়ারস্টোন, তিনি লিখেছিলেন, গর্ভধারণ একটি বর্বর কাজ। এছাড়া অনেক নারীবাদী তারা কখনোই মা হতে চায় না, যদিও পরবর্তীতে এই সিদ্ধান্তের কারণে তারা কিভাবে আফসোস করে সেই গল্প সামনের দিকে আসছে ইনশাআল্লাহ। সুতরাং এই অবস্থার ভিত্তিতে একথা নিরাপদেই বলা যায় যে মাতৃত্ব, গর্ভধারণ এবং সন্তান প্রতিপালনের মতো বিষয়কে তারা ঘৃণা, অবজ্ঞা এবং তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতেই দেখে। এইসব অবস্থার প্রেক্ষিতে নারীবাদ অবস্থান নেয় গর্ভপাতের পক্ষে, যা গর্ভে থাকা শিশুর জীবনকে ঝুঁকিগ্রস্ত করে এবং সবচেয়ে বেশি ঝুঁকিগ্রস্ত করে কন্যা শিশুর জীবনকে। গর্ভপাতের কারণে একদিকে যেভাবে মানব শিশুকে হত্যা করা হয়, ঠিক তেমনইভাবে একজন গর্ভবতী নারীর মানসিক স্বাস্থ্যের জন্য বিষয়টা অনেক নেতিবাচক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ আমরা একটি সংক্ষিপ্ত দৃষ্টান্ত উল্লেখ করতে পারি। এক একজন নারীর জীবনে গর্ভপাতের এক একটি কারণ থাকে। ধরে নেওয়া যাক, আমরা যার ঘটনা বলছি তার নাম লায়লা। মেয়েটি কলেজের শেষ বছরে থাকা অবস্থায় গর্ভবতী হল। 2 বছরের ব্যবধানে 2 বার এবং 2 বারই তাকে গর্ভপাত করানো হলো। লায়লা বলল, আমি আমার ক্যারিয়ারের স্বার্থে আমার 2টি বাচ্চাকে কুরবানি দিয়েছি, কিন্তু এরপর আমি এত বিষণ্ণ হয়ে যাই যে আমার জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। সেই ক্যারিয়ার আর আমার গঠন করা হয়নি। আমি একটি টিভি চ্যানেলে মর্নিং টক শো উপস্থাপক হিসেবে কাজ পেয়েছিলাম। এর কিছুদিনের মধ্যে আমি টের পাই আমি গর্ভবতী। কাজেই বুঝতে পারলাম, এই অবস্থা চলতে থাকলে আমি কিছুতেই আমার চাকরি করতে পারবো না। আমি গর্ভবতী টের পেলে আমার কাজ চলে যাবে। কাজেই আমি আমার সেই অসুবিধা দূর করলাম। পরবর্তী অবস্থা বর্ণনা করে সে বলে, অ্যাবর্শনের পর আমি খুবই বিষণ্ণ আর ডিপ্রেসড হয়ে যাই। ধীরে ধীরে অ্যালকোহল এবং মাদকের দিকে ঝুঁকে পড়ি। সেই চাকরিও ছেড়ে দিতে বাধ্য হই আর আমি আমার পিতামাতার সাথে থাকা শুরু করি। এই ঘটনা সে বলছে পশ্চিমা দেশের প্রেক্ষাপটে, যেখানে তাদের কালচার অনুসারে 18 বছর হয়ে গেলে কোনো নারী বা পুরুষ পিতামাতার সাথে থাকে না। কিন্তু সে বলছে যে সেই মানসিকভাবে বিষণ্ণ হয়ে যাওয়ার কারণে সে তার পিতামাতার সাথে থাকতে শুরু করে। পরবর্তীতে সেই মেয়েটি আফসোস করে বলছে যে সেই অ্যাবর্শনের কারণে সবসময় আমার ভেতরে একটি শূন্যতা কাজ করত। এটা কিসের শূন্যতা সেটা আমি জানি না, সেটাকে বুঝিয়ে বলতেও পারবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রতি বছর বিশ্বে প্রায় 73 মিলিয়ন গর্ভপাতের ঘটনা ঘটে। 73 মিলিয়ন একটি বিরাট সংখ্যা। এর মানে হচ্ছে 7 কোটি 30 লক্ষ শিশুকে প্রতি বছর হত্যা করা হয় মায়ের গর্ভে, হত্যা করা হয় ছুরি কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে। প্রতি বছর 73 মিলিয়ন গর্ভপাত মানে হচ্ছে প্রতিদিন বিশ্বে প্রায় 2 লক্ষ শিশুকে হত্যা করা হয়। বিষয়টা কতটা ভয়াবহ শুধু একবার চিন্তা করুন। পরিসংখ্যান বলছে আমেরিকাতে বছরে 6.5 লক্ষ এবং বাংলাদেশে বছরে 7.5 লক্ষের উপর গর্ভপাত ঘটে। এই সংখ্যাটি কত বেশি সেটা বোঝার জন্য আমরা আরেকটি দৃষ্টান্ত উল্লেখ করছি। আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকিতে যখন সেখানে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেখানে মারা গিয়েছিল 70,000 থেকে 1,35,000 মানুষ। নাগাসাকিতে মারা গিয়েছিল 60,000 থেকে 80,000 মানুষ। অর্থাৎ দুইটি সংখ্যা একত্র করলে সর্বোচ্চ 2 লক্ষ হতে পারে। সেখানে সারা বিশ্বে প্রতিদিন অ্যাবর্শনের মাধ্যমে 2 লক্ষ শিশুকে হত্যা করা হচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি প্রতিদিন যেন পৃথিবীতে হিরোশিমা নাগাসাকির মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হচ্ছে, বিস্ফোরণ করানো হচ্ছে। কিন্তু যেহেতু ব্যাপারটা ঘটছে আমাদের চোখের আড়ালে, ব্যাপারটা ঘটছে অপারেশনের টেবিলে, কাজেই এর ভয়াবহতা কেউ খেয়াল করছে না। নারীবাদী আন্দোলনের ইতিহাস দেখলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মার্গারেট স্যাংনার এবং মেরি স্টোপস এরা ছিলেন গর্ভপাতের পক্ষে আন্দোলনকারী এবং প্রচারকারী। যদিও বা সেই সময় আইনগতভাবে গর্ভপাত ছিল একটি অবৈধ বিষয় কিন্তু তারা গোপনে গর্ভপাতের কাজ করতেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে প্রায় সকল নারীবাদীরাই গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়। বর্তমানে এই বিষয়টি হয়ে গেছে একটি লিটমাস টেস্টের মতো, গর্ভপাতের পক্ষে নাকি বিপক্ষে এটা দিয়ে বিচার করা হবে কে কতটা কট্টর নারীবাদী। স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে এখানে গর্ভপাত মূল বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে নারীর জীবনের নারীসুলভ বিভিন্ন অংশ, মাতৃত্ব, গর্ভধারণ, সন্তান প্রতিপালন, সর্বোপরি নারীর পারিবারিক জীবন এবং যৌনতা সম্পর্কে মূল্যবোধ। এই বিষয়গুলো সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গেছে নারীবাদী আন্দোলনের প্রভাবে। ফলে এখন তারা বলে মাতৃত্ব নাকি নারীর স্বপ্ন পূরণের পথে বাধা, তারা বলে সন্তান নাকি নারীর উন্নতির পথে শেকল, তারা বলে পরিবার হচ্ছে একটি আরামদায়ক বন্দিশালা, তারা বলে গর্ভধারণ নাকি একটি বর্বর কাজ। কাজেই যে কোনো মূল্যে নারীবাদ নারীর কাছ থেকে মাতৃত্বকে সরিয়ে দিতে চায়। তাদের দৃষ্টিতে যতক্ষণ পর্যন্ত না নারীর কাছ থেকে মাতৃত্ব দূর হবে ততক্ষণ পর্যন্ত নাকি নারীর মুক্তি অর্জন হবে না। প্রশ্ন আসতে পারে যদি নারীর কাছ থেকে মাতৃত্ব দূর করে দেওয়া হয় তাহলে মানব সন্তান আসবে কীভাবে, মানব জাতির ধারা অব্যাহত থাকবে কীভাবে। এর বিকল্প উপায় হিসেবে তারা যে সকল থিওরি প্রদান করে তার সার কথা হচ্ছে মানব শিশু উৎপাদন হবে কৃত্রিম ভ্রূণে, ল্যাবরেটরিতে। যদিও বিষয়টি এখনও পর্যন্ত তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ কিন্তু এর যে সকল প্রায়োগিক দিক আছে সেগুলো অলরেডি প্রয়োগ করা শুরু হয়ে গেছে, যার ভয়াবহ প্রভাব পড়ছে মানব শিশুর উপরে, পারিবারিক জীবনে, নারীর জীবনে, মাতৃত্বের উপরে। নারীবাদ এমন একটি ব্যবস্থা বাতলে দিতে চায় যেখানে শিশু উৎপাদন হবে কৃত্রিম ভ্রূণে, কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে, যেন অনেকটা সেই বিস্কুট চানাচুরের মতো মানব শিশু উৎপাদন হবে ফ্যাক্টরিতে। শিশুরা কোনো বাবা মা পাবে না, বাবা মায়ের আদর সোহাগ পাবে না, ভাই বোন পাবে না, পরিবার আত্মীয় স্বজন বলে কিছু থাকবে না। শুনে মনে হতে পারে এগুলো যেন কোনো হরর সায়েন্স ফিকশনের কথা, কিন্তু বাস্তবেই এগুলো নারীবাদী তাত্ত্বিকদের কথা, যা সম্পর্কে সামনে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। কিছুদিন হলো 2016 সাল থেকে আমেরিকাতে একটি নতুন সেবা চালু হয়েছে, তারা এর নাম দিয়েছে সেফ হ্যাভেন বেবি বক্স। 2023 সালে এসে এই ধরনের বেবি বক্সের সংখ্যা দাঁড়িয়েছে 134টি। বিষয়টা হচ্ছে অনেকটা সেরকম আমরা একসময় যেভাবে পথে ঘাটে বিভিন্ন জায়গায় লেটার বক্স বা পোস্ট বক্স দেখতাম যেখানে চিঠি ফেলে দিয়ে আসা যেত, ঠিক তেমনইভাবে আমেরিকার বিভিন্ন স্থানে সেফ হ্যাভেন বেবি বক্স রাখা হয়েছে। দেয়ালের ভেতরে স্থাপন করা হয়েছে এক ধরনের বাক্স যেখানে বাচ্চাকে রেখে আসা যাবে, বলা ভালো ফেলে আসা যাবে। অর্থাৎ যদি কেউ নিতান্তই দয়াবশত বাচ্চাকে হত্যা না করে বর্জন করতে চায় তাহলে বাইরে থেকে সেই বাক্সের ডালা টেনে ভেতরে একটি কাচের বাক্সে সেই দুধের শিশুকে শুইয়ে দিয়ে আসতে হবে। এরপর আপনি সেখান থেকে চুপচাপ চলে আসবেন আর বাক্সে সেই বাচ্চাকে রাখা মাত্র স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যালার্ম বেজে উঠবে। নিকটস্থ ফায়ার সার্ভিসের লোকেরা এসে তখন সেই বাচ্চাটিকে উদ্ধার করবে। এরপর সেই শিশুটিকে দিয়ে আসা হবে কোনো সরকারি এতিমখানায়, শিশু লালন পালন কেন্দ্রে অথবা কোনো পরিবারে দত্তক দেওয়া হবে। এই শিশুর উপরে এই ঘটনার মানসিক প্রভাব কী সেই সম্পর্কে আমরা জানব ইনশাআল্লাহ মাতৃত্ব পর্বে। এর বিপরীতে আমাদের দেশে এই ধরনের কথিত কোনো রকমের সেফ হ্যাভেন বেবি বক্স নেই, আমাদের দেশে আছে ডাস্টবিন। প্রায়ই আমরা পত্রিকায় খবর দেখতে পাই পথেঘাটে দুধের শিশুকে জন্মের পরপরই ফেলে দেওয়া হয়েছে, কুকুর এসে কামড়ে নিয়ে যাচ্ছে সেই মানব শিশুকে, এরপর কোনো পথচারী সেই শিশুকে উদ্ধার করলো, তখন দেখা গেল পোকামাকড় এসে খাবলে ছিঁড়ে ফেলেছে সেই শিশুর চেহারা। আবার কখনো খবর আসে যে বিশ্ববিদ্যালয়ের হলের ট্রাঙ্কে বাচ্চা ডেলিভারির ঘটনা ঘটছে। সারা বিশ্বে বিশেষত ভারত এবং চীনে কন্যা শিশুর ব্যাপারে নেতিবাচক ধারণা কতটা বাস্তব এবং ভয়াবহ সেই সম্পর্কে এবার আমরা কিছু দৃষ্টান্ত উল্লেখ করতে যাচ্ছি। বিশেষভাবে ভারত এবং চীনের কথা উল্লেখ করার কারণ, এই দুইটি দেশের মধ্যে একটি ভারত গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে এবং চীন যদিও কাগজে কলমে নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করে কিন্তু বাস্তবে এই দেশটি কমিউনিজমের প্রতিনিধিত্ব করে। বিশ্বের জনসংখ্যার একটি বিরাট অংশ বাস করে এই দুইটি দেশে। কাজেই চলুন দেখা যাক সেই দুইটি দেশে কন্যা শিশুর প্রতি মানসিকতা কী ধরনের। ইটস এ গার্ল, দ্য থ্রি ডেডলিয়েস্ট ওয়ার্ডস ইন দ্য ওয়ার্ল্ড, এই শিরোনামে 2012 সালে প্রকাশিত একটি ডকুমেন্টারিতে দেখানো হয়েছে কীভাবে বর্তমান পৃথিবীতেও কন্যা শিশু হত্যার ঘটনা ঘটছে। জাহিলি যুগের আরবে কন্যা শিশুদেরকে হত্যা করা হতো জন্মের পর জ্যান্ত দাফন করার মাধ্যমে, আর বর্তমানে কন্যা শিশুদেরকে হত্যা করা হচ্ছে জন্মের পরপর নয়, বরং মায়ের গর্ভে থাকা অবস্থাতেই গর্ভপাতের মাধ্যমে। সেই ডকুমেন্টারি থেকে আমরা কিছু তথ্য এবার উপস্থাপন করতে যাচ্ছি। সেখানে শুরুতেই দেখানো হয় ভারতের তামিলনাড়ু প্রদেশের একজন মহিলাকে, যিনি ক্যামেরাম্যানকে বিভিন্ন কবর দেখিয়ে দিচ্ছিলেন। আসলে কবর না বলে বলা ভালো, তিনি কিছু উঁচু হয়ে থাকা মাটির ঢিবি দেখিয়ে দিচ্ছিলেন, যে জায়গাগুলোতে সেই নারী অর্থাৎ মা তিনি নিজেই তার কন্যা শিশুদেরকে হত্যার পর মাটি চাপা দিয়েছিলেন। একেবারে রোগা শুকনো দুর্বল ভগ্ন শরীরের কৃষ্ণবর্ণের একজন মহিলা, মহিলার চেহারায় কোনো অনুশোচনার ছাপ নেই। খুব স্বাভাবিক ভঙ্গিতে হাসি হাসি মুখে তিনি বলছিলেন নিজে মা হয়ে তিনি তার 8টি কন্যা শিশুকে হত্যা করেছেন। জানতে চাওয়া হলো তাদেরকে তিনি কিভাবে হত্যা করেছেন। প্রশ্নের জবাবে তিনি বললেন, কিভাবে আর হত্যা করব, দম বন্ধ করে শ্বাসরোধ করে হত্যা করেছি। এর কারণ কি জানতে চাওয়া হলে তিনি বলেন, পুত্র সন্তান না হওয়ার কারণে এভাবে একের পর এক কন্যা শিশুদেরকে তিনি হত্যা করেছেন। এ ধরনের নারীর সংখ্যা ভারতে এবং চীনে অসংখ্য। সারা বিশ্বে নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে 105:100, অর্থাৎ প্রতি 105 জন পুরুষের বিপরীতে বিশ্বব্যাপী নারীর সংখ্যা 100 জন। কিন্তু ভারত এবং চীনের বিভিন্ন জায়গায় এই অনুপাতে ব্যাপক তারতম্য দেখা যায়। ভারত এবং চীনের এমন অনেক জায়গা রয়েছে যেখানে 100 জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা সর্বোচ্চ 140 জন পর্যন্ত হতে পারে, এবং প্রতি বছর পুরুষদের সংখ্যা নারীদের তুলনায় আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ সবাই চেষ্টা করছে পুত্র সন্তানের পিতামাতা হতে, কেউই কন্যা সন্তানের পিতামাতা হতে চাচ্ছে না। এর কারণ কি? প্রথমে ভারতের বিষয়টা দেখা যাক। সেখানে কারণ হিসেবে অনেকেই উল্লেখ করছেন দারিদ্রের কথা, কেউ বা উল্লেখ করছেন কালচার এবং ট্রেডিশন অর্থাৎ কুসংস্কারের কথা। তারা মনে করেন পুত্র সন্তান আসলে সংসারের আয় রোজগার বাড়বে, সামাজিক শক্তি বাড়বে, কিন্তু মেয়েরা তো বিয়ের পর অন্যের বাড়ি চলে যাবে। শুধু তাই নয়, মেয়ে সন্তানের জন্ম হওয়া মানে সেই মেয়েকে যখন বিয়ে দিতে হবে, পাত্রস্থ করতে হবে, সেই সময় প্রচুর পরিমাণে অর্থসম্পত্তি যৌতুক দিতে হবে, যেটি আরেকটি বিরাট সমস্যা। প্রসঙ্গত উল্লেখ্য, ইসলামে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধরনের যৌতুকের কোনো বিধান নেই। কোনো পিতামাতা যদি ইসলামী আইন মেনে তার কন্যা সন্তানকে বিয়ে দিতে চায় তাহলে কার্যত তাদেরকে কোনো অর্থই খরচ করতে হয় না। ফিরে যাচ্ছি ভারতের কন্যা শিশুদের ব্যাপারে। দারিদ্র, কুসংস্কার এবং যৌতুক সার্বিকভাবে মেয়েদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বোঝা মনে করা, এগুলো হচ্ছে সেই সকল দুর্ভাগা কন্যা শিশুদের শৈশবেই মৃত্যুর কারণ। এখানে আরও একবার আমরা প্রসঙ্গত প্রশ্ন উল্লেখ করতেই পারি, বিশ্বব্যাপী নারীবাদী আন্দোলনের ব্যাপক উত্থান এবং পৃষ্ঠপোষকতার পরেও গত 60-70 বছরে যেভাবে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর সকল রাষ্ট্রে নারীবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, এত কিছুর পরেও কেন বর্তমান পৃথিবীর মেয়েদের ভাগ্য বদলানো যাচ্ছে না? কেন কন্যা শিশুদের ব্যাপারে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানো যাচ্ছে না? কন্যা শিশুদের প্রতি এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবহেলার কারণ হিসেবে অনেকেই দারিদ্রের কথা বলেন। এর সমাধান হিসেবে নারীবাদ সমাধান দিয়েছে, মেয়েরা নিজেরাই কামাই করে খাও, স্বাধীন হও, স্বনির্ভর হও, অর্থনৈতিক মুক্তি নাকি নারীকে মুক্তি দেবে, কিন্তু এই অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য যে রাস্তা নারীবাদ বাতলে দিয়েছে, সেই রাস্তায় চলতে গিয়ে নারীদের নারীত্ব বলে কিছু থাকছে না। ট্রেডিশনাল জেন্ডার রোল বিলুপ্ত করে দেওয়া হয়েছে, নারীর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে মাতৃত্ব, সংসার এবং সন্তান প্রতিপালনের মতো বিষয়গুলো। বিপরীতে ইসলাম এই সকল সামাজিক সমস্যার সমাধান করেছে নারীর উপর অর্থনৈতিক রোজগারের দায়িত্ব না চাপিয়ে। ইসলাম নারীকে অর্থ রোজগার করতে বাধ্য করে না, সেই দায়িত্ব না দিয়েই তারা নারীকে মুক্তির পথ দেখিয়েছে, সেটা অর্জন করেও দেখিয়েছে। সুতরাং আদর্শিক দিক থেকে এবং প্রয়োগের দিক থেকে উভয় লেভেলেই ইসলাম নারীবাদের থেকে অনেক উপরে এবং উচ্চ অবস্থায় রয়েছে। জন্মের আগে গর্ভপাতের মাধ্যমে কিংবা জন্মের পরে বিভিন্ন উপায়ে কন্যা শিশু হত্যার হার কত ভয়াবহ, এর প্রসঙ্গে আরও কিছু তথ্য আমরা উল্লেখ করছি। জাতিসংঘের একটি তথ্য মতে বর্তমানে সারা পৃথিবীতে যেভাবে বিভিন্ন উপায়ে কন্যা শিশু হত্যা করা হয়, সেই কারণে প্রায় 200 মিলিয়ন বা 20 কোটি নারী পৃথিবী থেকে মিসিং হয়েছে। বিষয়টি আরেকটু সহজ করে বললে আরও ভালোভাবে বোঝা যাবে। প্রতি বছর আমেরিকাতে যেই পরিমাণ কন্যা শিশু জন্মগ্রহণ করে, ভারতে এবং চীনে প্রতি বছর তার থেকে বেশি কন্যা শিশু হত্যা করা হয়। এরাই হচ্ছে সেই সব মিসিং উইমেন। একদিকে আছে কন্যা শিশুদেরকে হত্যা করা, আরেকদিকে আছে পুত্র সন্তান জন্ম দিতে না পারার কারণে অথবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ার কারণে মায়েদেরকে হত্যা করা, স্ত্রীকে হত্যা করা। এভাবে ভারতে প্রায় 1 লক্ষ নারীকে হত্যা করা হয় প্রতি বছর। সংখ্যাটা এতটাই বেশি। এখানে আরেকটি উল্লেখযোগ্য তথ্য হচ্ছে কন্যা শিশু হত্যার বিষয়টি পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকেই প্রচলিত একটি জঘন্য বিষয়। মধ্যযুগেও এই বিষয়ের প্রচলন ছিল, কিন্তু সেই সংখ্যা কত ছিল? মাত্র 1%, 2%, 3% অথবা সর্বোচ্চ 4%। সর্বোচ্চ 4% কন্যা শিশুকে জন্মের পর হত্যা করা হতো। আর বর্তমানে ভারতে এবং চীনে 20-25% বা 30% পর্যন্ত কন্যা শিশুকে হত্যা করা হচ্ছে ভ্রূণ অবস্থাতেই গর্ভপাতের মাধ্যমে। এই প্রসঙ্গে আমরা এবার একটি বাস্তব ঘটনা উল্লেখ করতে যাচ্ছি। এই ঘটনাটি হচ্ছে ভারতের ডাক্তার মিতু খুরানার গল্প, এক সংগ্রামী মায়ের লড়াইয়ের গল্প, যিনি নিজের যমজ কন্যা শিশুদেরকে বাঁচানোর জন্য অনেক কষ্ট সংগ্রাম করেছেন। মিতু খুরানা ছিলেন পেশায় একজন চিকিৎসক, পেডিয়াট্রিশিয়ান। সুতরাং অন্য আর 10টা সাধারণ নারীর মতো তিনি দরিদ্র ছিলেন না, সচ্ছল ছিলেন। তার স্বামীও ছিলেন একজন চিকিৎসক। সুতরাং তারা ছিলেন একটি সচ্ছল পরিবার এবং শিক্ষিত পরিবারের প্রতিনিধিত্বকারী। মিতু খুরানা তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, যখন তার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারল তার গর্ভে যমজ শিশু আছে, তখন তারা গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানার জন্য টেস্ট করতে মরিয়া হয়ে উঠল। কারণ শ্বশুরবাড়ির লোকেরা আশঙ্কা করেছিল, যদি সেই যমজ শিশু দুটি উভয়ই মেয়ে হয় তাহলে অন্তত তাদের একজনকে গর্ভপাত করিয়ে হত্যা করতে হবে, একসাথে দুইটি মেয়েকে পৃথিবীতে আনা যাবে না। বিষয়টি টের পেয়ে মিতু খুরানা বেঁকে বসলেন। তিনি কিছুতেই সেক্স ডিটারমিনেশন টেস্ট করতে রাজি হলেন না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তখন তার উপরে চাপ প্রয়োগ করতে লাগলো, এমনকি মিতুকে ঘরে তালাবদ্ধ করে রাখল। একবার 3 দিন পর্যন্ত তাকে না খাইয়ে রাখলো, কোনো কিছুই খেতে দেওয়া হলো না, এমনকি পানীয় দেওয়া হয়নি। এক পর্যায়ে মিতুর শাশুড়ি মিতুর মাকে ডেকে আনলো এবং বলল, দেখুন, গর্ভপাত করানোর জন্য যত টাকা পয়সা লাগে সেটা আমাদের আছে, যমজ শিশুর দুটিই যদি মেয়ে হয় অন্তত একটা শিশুকে তো অ্যাবর্শন করতেই হবে। এই ধরনের অবস্থায় চাপের মুখে একটা পর্যায়ে গিয়ে বেশিরভাগ মহিলাই হাল ছেড়ে দেয়। স্বামী, সংসার, বাবা মা এবং পরিবারের ভবিষ্যতের কথা ভেবে তারা রাজি হয়ে যায়, আর এই আশায় বুক বাঁধে যে হয়তো ভবিষ্যতে একটা পুত্র সন্তান হবে। কিন্তু ভবিষ্যতে যদি আবারও কন্যা শিশু আসে তাহলে কি আবারও তাকে গর্ভপাত করিয়ে নষ্ট করে ফেলা হবে? এভাবে কি এই চক্র চলতেই থাকবে? কাজেই মিতু এতে রাজি হলেন না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাও নাছোড়বান্দা, তারা কোনো কথাই শুনবে না। ওরা জানতো ডিমের প্রতি মিতুর অ্যালার্জি আছে, তিনি ডিম খেতে পারেন না। এ কারণে মিতুর শাশুড়ি কৌশলে ডিম দিয়ে বানানো একটি কেক খাইয়ে দিল মিতুকে। মিতু অসুস্থ হয়ে পড়ল, তাকে হাসপাতালে নেওয়া হলো। আর একবার হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার ডাক্তার স্বামীর পক্ষে বাকি কাজগুলো করানো খুব একটা কঠিন ছিল না। মিতুর অজান্তে, অসম্মতিতে গোপনে আল্ট্রাসোনোগ্রাম করানো হলো এবং যেটা আশঙ্কা করা হয়েছিল ঠিক সেটাই দেখা গেল, তার গর্ভের সন্তান দুটি মেয়ে। এবারে শ্বশুরবাড়ির লোকজন সরাসরি অ্যাবর্শনের জন্য জোরালো চাপ দিতে লাগলো। এই নিয়ে অশান্তি, তর্কাতর্কি চলতে লাগলো। একদিন মিতুর স্বামী ধাক্কা দিয়ে মিতুকে ফেলে দিল সিঁড়ি থেকে। মিতু আঘাত পেলেন, রক্তক্ষরণ হচ্ছিল। এরপর তাকে সেই অবস্থা থেকে উঠিয়ে এনে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে দেওয়া হলো। মিতু আহত, তার ব্লিডিং হচ্ছে, কিন্তু এসবের প্রতি কেউ ভ্রুক্ষেপ করল না। আসলে তো ওরা এটাই চাচ্ছিল যেন তার মিস ক্যারেজ হয়ে যায়। কিন্তু মিতু মরিয়া ছিলেন, তিনি চাচ্ছিলেন যেভাবেই হোক এই কন্যা শিশু দুটিকে পৃথিবীর আলো বাতাসে আনতে হবে, তারা যে তার গর্ভের মেয়ে। মিতু সেখান থেকে পালিয়ে কোনো মতে নিজের বাবা মার বাড়ি চলে এলেন। এরপর স্বাভাবিক সময়ের দুই মাস আগেই দুটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিলেন। যদিও শিশু দুটি প্রিম্যাচিওর বেবি হিসেবে জন্ম নিল, কিন্তু সঠিক যত্ন নিয়ে তাদেরকে বড় করা হলো। এরপর মিতুর স্বামী মিতুকে জানিয়ে দিল, দেখো তোমার সাথে আর আমার সংসার করা সম্ভব নয়, আমি মিউচুয়ালি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি ছেলে সন্তান চাই, তোমাকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। শিক্ষিত ডাক্তার স্বামী মিতুকে বলল, তোমাকে বিয়ে করে আমি কিছুই পাইনি, যৌতুক পাইনি, পুত্র সন্তান পাইনি, কাজেই তোমার মতো স্ত্রী আমার দরকার নেই। এই গল্পের মূল বিষয় হচ্ছে কন্যা শিশুর প্রতি নেতিবাচক মানসিকতা, সাথে প্রাসঙ্গিকভাবে এসেছে যৌতুক প্রথা এবং নারীদের প্রতি বিভিন্ন সামাজিক কুসংস্কারের বিষয়গুলো। অর্থনৈতিকভাবে এখনও পৃথিবীতে মেয়েদেরকে বোঝা মনে করা হয়। অনেক পুরুষ মনে করে, কেন আমি একজন নারীর ভরণ পোষণের দায়িত্ব নিব? আমাদের সমাজও কি মেয়েদের ব্যাপারে এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখে না? স্বাধীন, স্বনির্ভর এবং স্বাবলম্বী হওয়ার নামে তারাও কি নারীদের ঘাড়ে অর্থনৈতিক রোজগারের বোঝা চাপিয়ে দিচ্ছে না? বাবা তার মেয়েকে জানিয়ে দিচ্ছে, আমি তোমাকে দেখতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না। ভাই তার বোনকে জানিয়ে দিচ্ছে, আমি তোমাকে দেখতে পারবো না, ভরণ পোষণ দিতে পারবো না। স্বামী তার স্ত্রীকে জানিয়ে দিচ্ছে, আমি তোমাকে দেখতে পারবো না, তোমার ভরণ পোষণ দিতে পারবো না, নিজেরটা নিজে কামাই করে খাও, নিজে রোজগার করে খাও। আর এই বিষয়টিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য স্বাধীন, স্বনির্ভর, আত্মপ্রত্যয়ী নারীদের গল্প উপস্থাপন করা হচ্ছে নানাভাবে, মিডিয়ার মাধ্যমে, পত্র পত্রিকার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে। ফিরে যাচ্ছি মিতুর গল্পে। মিতুর গল্পের শেষ অংশটা খুব একটা আকর্ষণীয় নয়। মিতু অনেক চেষ্টা করেছিলেন, শুধুমাত্র নিজের কথা না ভেবে তিনি তার মতো আরও অনেক অসহায় নারীদের কথা ভাবলেন। মিতু বলেন, একজন শিক্ষিত সচ্ছল নারী হয়ে আমার যদি এই অবস্থা হয়, তাহলে যারা দরিদ্র তাদের অবস্থা কী হবে? ভারতে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জেনে যাওয়ার পর যখন দেখা যাচ্ছে সেখানে কন্যা শিশু আছে, তখন বহু নারীকে অ্যাবর্শন করানো হচ্ছিল। মিতু সেই সব নারীদের কথা ভাবলেন, কাজেই মিতু আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 1994 সালে ভারতে প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট, বা সংক্ষেপে PCPNDT অ্যাক্টের মাধ্যমে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু আইনে নিষিদ্ধ হলেও ডাক্তারদেরকে কিছু টাকা পয়সা দিলে খুব সহজেই গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় জানা যেত, সেটা খুব একটা কঠিন কাজ ছিল না। আইন প্রয়োগকারী সংস্থার লোকেরাও সেই সব বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, এইসব বিষয় নিয়ে তদন্তও করতো না। সুতরাং সার কথা হচ্ছে, আইন করলেও মানুষের দৃষ্টিভঙ্গি, মনোভাব পরিবর্তন করা যায়নি। যে ক্ষেত্রে ইসলাম 1500 বছর আগেই সফল হয়েছে কন্যা শিশুর ব্যাপারে মানুষের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করতে। যাই হোক, মিতু সেই আইনের অধীনে মামলা দায়ের করলেন এবং তিনিই ছিলেন সেই আইনের অধীনে মামলা দায়েরকারী প্রথম বাদী। তিনি তার স্বামীর বিরুদ্ধে মামলা করলেন এবং যেই ডাক্তার মিতুর অমতে গোপনে অবৈধভাবে আল্ট্রাসাউন্ড করেছিল তার বিরুদ্ধে মামলা করলেন। বছরের পর বছর আইনি লড়াই চালিয়ে গেলেন, সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করলেন এবং সেই ডকুমেন্টারি প্রকাশের সময় পর্যন্ত 2010 সালে তিনি বলেন, আজ থেকে 16 বছর আগে এই আইন পাশ হয়েছে, আমি এই আইনে মামলা করা প্রথম ব্যক্তি, অথচ আমি আজ পর্যন্ত কোনো বিচার পাইনি। তিনি বলেন, উল্টো আমাকে নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। প্রধানমন্ত্রী, হেলথ মিনিস্টার থেকে শুরু করে সবার কাছেই আমি চিঠি পাঠিয়েছি, তাদের অফিসে গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তিনি মামলা দায়ের করেছিলেন 2005 সালে। অবশেষে 11 বছর আইনি লড়াই চালানোর পর 2016 সালে মাত্র 5 মিনিটের শুনানি শেষে দিল্লি হাইকোর্টে মিতুর মামলাটি খারিজ করে দেওয়া হয়। আইনি লড়াইয়ে মিতু খুরানা হেরে যান। 2020 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি লড়াই করেছিলেন এই উদ্দেশ্যে যে যেন তার মতো আরও অনেক দুর্ভাগা নারীর অবস্থা উন্নত হয়। কিন্তু প্রশ্ন রাখতেই পারি, সেই সকল নারীদের অবস্থা কতটুকু উন্নত হয়েছে? নারীদের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি কতটুকু বদলেছে? যেমনটা আমরা একটু আগেই উল্লেখ করেছি, হয়তো বর্তমানে আমরা কোনো কন্যা শিশুকে সরাসরি হত্যা করছি না, কিন্তু জন্মের কিছুদিন পরেই তাকে বুঝিয়ে দিচ্ছি, আমরা কিন্তু বাবা তোমার দায়িত্ব নিতে পারবো না, তুমি নিজেরটা নিজে কামাই করে খাও। এরপর এডুকেশনের নামে, ডিগ্রি অর্জনের নামে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে পুরুষের পাশাপাশি মিশ্র পরিবেশে কাজ করতে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কঠিন কর্মক্ষেত্রে। এভাবে নারীর জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কেড়ে নেওয়া হচ্ছে, সংসার জীবন, সন্তান প্রতিপালন এই সকল বিষয়গুলো থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই বিষয়টির দিকে ইঙ্গিত করে বর্তমান সময়ের একজন দায়ী তিনি বলেছেন, এটা যেন কন্যা সন্তান হত্যা করার আরেকটি ভিন্ন উপায়। যদিও শারীরিকভাবে তারা বেঁচে থাকবে ঠিকই, কিন্তু তাদেরকে বিসর্জন দিতে হবে তাদের নারীত্ব, বিসর্জন দিতে হবে নারী সুলভ জীবন এবং কাঁধে তুলে নিতে হবে অর্থনৈতিক রোজগারের কঠিন বোঝা। ভারতের পর এবার চলুন দেখা যাক চীনের দৃষ্টান্ত। আগেই বলা হয়েছে 1979 সালে চীন সরকার যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য সেই কুখ্যাত এক সন্তান নীতি গ্রহণ করে, সেই নীতির কারণে বহু কন্যা শিশুকে ভ্রূণ অবস্থায় কিংবা ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যার শিকার হতে হয়েছে। এই সংখ্যা এত বেশি যার কোনো ইয়ত্তা নেই। সেই নীতির কারণে, ব্যাপকভাবে কন্যা শিশুদেরকে হত্যার কারণে চীনে পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায়। পুরুষদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষকে অবিবাহিত থাকতে হয়, কারণ বিয়ের জন্য চীনে পর্যাপ্ত পরিমাণ মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সমস্যার কারণে আরেকভাবে নারীরা আক্রান্ত হতে শুরু করে। অনেক স্থানে কন্যা শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া শুরু হয়। ছোট থাকতেই সেই শিশুদেরকে কিডন্যাপ করা হতো এই উদ্দেশ্যে যেন ভবিষ্যতে তাদেরকে বিয়ের উপযুক্ত পাত্রী হিসেবে ব্যবহার করা যায়। সুতরাং সেই কুখ্যাত এক সন্তান নীতির কারণে আবারও ভিকটিম হলো কন্যা শিশুরা, ভিকটিম হলো মেয়েরা। বহু মেয়েদেরকে কিডন্যাপিং করে নিয়ে যাওয়া হয় এবং সেক্স ট্রাফিকিং করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এমনকি বর্তমানেও চীনে নারীদের তুলনায় পুরুষদের সংখ্যা প্রায় 37 মিলিয়ন বেশি, অর্থাৎ নারীর তুলনায় পুরুষের সংখ্যা প্রায় 4.25 কোটি সংখ্যা বেশি। এই কথার অর্থ হচ্ছে প্রায় 4 কোটি চীনা পুরুষ কখনোই বিয়ের জন্য চীনের ভেতরে কোনো পাত্রী পাবে না। এর ফলে সেখানে উত্থান ঘটেছে পতিতাবৃত্তি এবং সেক্স ট্রাফিকিং এবং চাইল্ড ব্রাইড কিডন্যাপিংয়ের মতো ঘটনার। এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর মেয়ে শিশুর তুলনায় সেখানে 11 লাখ ছেলে শিশু বেশি জন্মাচ্ছে। একটি পরিসংখ্যান অনুসারে চীনে প্রতি বছর কমপক্ষে 70,000 কন্যা শিশুকে বাবা মার কোল থেকে অপহরণ করে চুরি করে নিয়ে যাওয়া হয়। অন্য একটি পরিবারে সেই শিশুকে পাঠিয়ে দেওয়া হয় যেন ওই পরিবারের ছেলেটি সেই মেয়েটিকে বিয়ে করতে পারে। চীনে এমন অনেক গ্রাম আছে যেখানে বহু কন্যা শিশু এভাবে মিসিং হয়েছে, তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। এমন গ্রামও আছে যেখানে যতগুলো শিশু কিডন্যাপ হয়েছে তাদের সবাই কন্যা শিশু। এই কুখ্যাত এক সন্তান নীতির কারণে বহু গর্ভবতী মাকে চীনে জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছে, জোরপূর্বক বন্ধ করা হয়েছে। এর ফলশ্রুতিতে বহু চীনা নারী ডিপ্রেশনে চলে যান এবং চীনে নারীদের আত্মহত্যার হার বিশ্বে অন্যতম সর্বোচ্চ। যদি কোনো চীনা পরিবারে প্রথম সন্তানটি মেয়ে হতো, তাহলে শুধুমাত্র গ্রামীণ এলাকায় যেখানে কৃষি নির্ভর কাজ করতে হয় সেখানে আরেকটি সন্তান নেওয়ার সুযোগ দেওয়া হতো। এটা ছিল ব্যতিক্রমী পরিস্থিতি, তারা দ্বিতীয়বার পুত্র সন্তান নেওয়ার চেষ্টা করে দেখতে পারত। এর বাইরে কাউকেই 2 সন্তান নিতে দেওয়া হতো না। প্রতিটি এলাকায় সরকারের লোকেরা গুপ্তচর নিয়োগ করে রেখেছিল। সরকার থেকে গুপ্তচর বৃত্তির জন্য অর্থ দেওয়া হতো। সেই অর্থের লোভে পাড়ার প্রতিবেশীরাই পুলিশের কাছে গিয়ে খবর দিত যদি কোনো নারী দ্বিতীয়বারের মতো গর্ভবতী হতেন। সেই নীতির কারণে নারীরা, শিশুরা, কন্যা শিশুরা এবং মায়েরা কী ধরনের ভোগান্তি এবং দুঃসহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন তার একটি গল্প উল্লেখ করছি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র সেই মায়ের নাম লি ফ্যাং। চীনের একটি গ্রামীণ এলাকায় 2টি কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন লি ও তার স্বামী। প্রথম সন্তানটি মেয়ে হওয়ায় তারা দ্বিতীয় সন্তান নেওয়ার সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় সন্তানটিও মেয়ে হলো, পুত্র সন্তান তো আর পেলেন না। কাজেই সমাজ এবং পরিবারের চাপে তারা সিদ্ধান্ত নিলেন সরকারের নীতির বিরুদ্ধে গিয়ে হলেও আরেকবার চেষ্টা করে দেখবেন তৃতীয় সন্তানটি পুত্র হয় কি না। লি গর্ভবতী হলেন পুত্র সন্তানের আশায়, কিন্তু বুঝতে পারলেন গর্ভের সন্তানটি মেয়ে। লির বাবা মা বলল, এত ঝামেলা করার দরকার নেই, গর্ভের সন্তানটি নষ্ট করে ফেলো, অ্যাবর্শন করে ফেলো। কিন্তু লি এবং তার স্বামী ডিটারমাইন্ড ছিলেন যেভাবেই হোক সেই সন্তানকে তারা পৃথিবীতে আনবেন। বাবা মা হয়ে গর্ভের সন্তানকে তারা হত্যা করতে পারবেন না। কিন্তু পরিস্থিতি ছিল তাদের প্রতিকূল। চতুর্দিকে গুপ্তচর ঘোরাফেরা করছে, যাদের কেউ পেশাদার গুপ্তচর, আবার কেউ অর্থের লোভে ঠিকই পুলিশকে জানিয়ে দেবে লি তৃতীয়বারের মতো গর্ভবতী হয়েছে। তখন ফ্যামিলি প্ল্যানিং পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে, জোরপূর্বক তাকে অ্যাবর্শন করানো হবে সরকার থেকে। এছাড়া জেল, জরিমানা আরও অনেক ধরনের ঝামেলা সামনে অপেক্ষা করছে। চীনে সরকার থেকে নিয়মিত তল্লাশি চালানো হতো প্রতিটি এলাকায়। যেসব নারী সরকারের আদেশের বিরুদ্ধে গিয়ে গর্ভবতী হতেন তাদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হতো ফ্যামিলি প্ল্যানিং অফিসে এবং সেখানে তাদেরকে অ্যাবর্শন করানো হতো। এই ধরনের একটি ফটোগ্রাফে দেখা যায় গর্ভবতী মায়েরা একটি কক্ষে অবস্থান করছেন এবং তারা কান্নাকাটি করছেন। কোনো নারী, কোনো মাই চায় না তার সন্তানকে অ্যাবর্শন করাতে। সুতরাং সমস্ত সাবধানতা সত্ত্বেও সেই ফ্যামিলি প্ল্যানিং পুলিশের কাছে খবরটা পৌঁছে গেল, বাড়িতে পুলিশ চলে এলো। লি কী করবে বুঝে উঠতে পারছিল না, কোনো মতে দরজার পেছনে গিয়ে লুকালো। ভয়ে আতঙ্কে তার পুরো শরীর কাঁপছিল, নড়াচড়া করার মতো শক্তি সে হারিয়ে ফেলল। অথচ কি আশ্চর্যের বিষয়, সারা বাড়ি খুঁজেও দরজার পেছনে লুকিয়ে থাকা লিকে ওরা দেখল না। কিন্তু লিকে না পেলে কি হবে, তার স্বামীকে ওরা ঠিকই ধরে নিয়ে গেল, তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল তাদের অফিসে। এরপর জানিয়ে দিল 10,000 চাইনিজ মুদ্রা জরিমানা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, যেটা একটি বিরাট পরিমাণের অর্থ। পরবর্তী ঘটনা হচ্ছে লি এবং তার স্বামী আত্মগোপনে চলে যায়। সেরকম লুকানো অবস্থায় সেই তৃতীয় শিশুটি, সেই কন্যা শিশুটি ভূমিষ্ঠ হয়, যা কিনা চীনা সরকারের দৃষ্টিতে একটি অবৈধ শিশু। কোনো পরিবারে যদি দেখা যায় একটির বেশি বা কিছু ক্ষেত্রে দুইটির বেশি শিশু আছে, তখন সেই তৃতীয় শিশুটিকে নিঃসন্দেহে ধরে নিয়ে যাওয়া হবে। সরকারের হিসাবে সেই শিশুকে কোনো অধিকার দেওয়া হবে না, সরকারের কাগজপত্রে তাদের কোনো অস্তিত্ব থাকবে না, শিক্ষা চিকিৎসার কোনো অধিকার তারা পাবে না, স্কুলে যেতে পারবে না। এই ধরনের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে সেই শিশুটিকে, কারণ তাদের পিতামাতা সরকারের আইন অমান্য করেছে। কাজে সেই পরিণতি থেকে বাঁচার জন্য লি এবং তার স্বামী বাধ্য হয় তাদের সেই তৃতীয় শিশুটিকে দূরবর্তী একটি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিতে। লি আর তার স্বামী চলে যায় চীনের আরেকটি ভিন্ন দূরবর্তী এলাকায়। সেখানে গিয়ে তারা একটি ফ্যাক্টরিতে কাজ নেয়। সেখানে যা কিছু রোজগার তারা করত সেগুলো পাঠিয়ে দিত সেই সন্তানের ভরণ পোষণের জন্য। কিন্তু এগুলো হচ্ছে বাহ্যিক কথা, অর্থনৈতিক আলাপ। মানসিক দিক থেকে লি খুবই বিপর্যস্ত। মা হয়ে তার সন্তানদেরকে, তার মেয়েদেরকে সে খুবই মিস করে। তাদের কথা ভেবে সবসময় চোখের পানি ফেলে এবং বিষণ্ণ থাকে। ওদিকে সেই ফুটফুটে বাচ্চাগুলো, তারাও তাদের মাকে মিস করে। মায়ের কথা ভেবে তারাও বিষণ্ণ থাকে, মন খারাপ থাকে। যেই কমিউনিজম নারীদেরকে মুক্তির কথা বলে, নারীবাদী তত্ত্বের একটি বিরাট অংশই এসেছে কমিউনিস্টদের চিন্তা চেতনা থেকে। এই হচ্ছে সেই কমিউনিস্টদের সবচেয়ে বড় রাষ্ট্র বর্তমান পৃথিবীতে, চীনের দৃষ্টান্ত, সেখানকার নারীদের অবস্থা। এই দীর্ঘ ভোগান্তির পর 2015 সালে এসে চীন সরকার সেই এক সন্তান নীতি থেকে সরে আসে, সেটাকে বিলুপ্ত ঘোষণা করে। বর্তমানে সেখানে তিন সন্তান পর্যন্ত নেওয়ার সুযোগ আছে। কিন্তু এতদিনে ক্ষতি যা হবার সেটা হয়ে গেছে। সেই আইন চালু করার পর পরবর্তী 30 বছরে চীনে 400 মিলিয়নের বেশি শিশুর গর্ভ রোধ করা হয়েছে, অর্থাৎ সংখ্যাটা প্রায় 40 কোটি, যেই জনসংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা থেকেও বেশি। চীনে প্রতি বছর 13 মিলিয়ন গর্ভপাত করা হয়, প্রতিদিন 35,000, প্রতি ঘন্টায় 1500 শিশু হত্যা করা হয় অ্যাবর্শনের মাধ্যমে, যার অধিকাংশ করানো হয় জোরপূর্বক, যাদের মধ্যে 9 মাসের গর্ভবতী মহিলারাও থাকেন। একজন মায়ের উপরে এই বিষয়গুলোর বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্র মতে, চীনে প্রতিদিন 500 নারী আত্মহত্যা করেন, আরও অসংখ্য নারী আত্মহত্যার চেষ্টা করেন। সারা বিশ্বের তুলনায় চীনে নারীদের আত্মহত্যার হার অনেক বেশি। আমরা সহজেই অনুমান করতে পারি, জোরপূর্বক অ্যাবর্শন করানো, জোরপূর্বক নারীদেরকে বন্ধা করে দেওয়া, কন্যা শিশুদেরকে হত্যা করা, এইসব কারণে একজন নারী প্রচুর মানসিক চাপের শিকার হবেন, এটাই স্বাভাবিক। যে মা নিজে একজন মেয়ে হয়ে তার গর্ভে থাকা আরেকটি মেয়েকে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে হত্যা করতে বাধ্য হচ্ছেন, এটা অবশ্যই মানসিকভাবে তার জন্য খুবই কষ্টকর এবং অবমাননাকর এক অনুভূতি। এই হচ্ছে বর্তমান পৃথিবীর কিছু বাস্তবতা। জনসংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের কন্যা শিশুদের দৃষ্টান্ত আমরা উল্লেখ করেছি। আরও উল্লেখ করেছি কার্যত সমাজতন্ত্র দ্বারা পরিচালিত চীনের নারীদের অবস্থা, সেখানকার কন্যা শিশুদের অবস্থা। বলাই বাহুল্য, নারীবাদ সেই সকল দেশে কন্যা শিশুদের জীবনে নিরাপত্তা দিতে কিংবা তাদের প্রতি নেতিবাচক ধারণাকে ইতিবাচক করতে ব্যর্থ হয়েছে। কোনো একটি সমাজে যখন নারীদের প্রতি নেতিবাচক ধারণা থাকে তখন কীভাবে সেই ধারণাকে ইতিবাচক করতে হয় তার দৃষ্টান্ত 1500 বছর আগেই সার্থকভাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছে ইসলাম। যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত ছিল, শরীয়তের আইন কার্যকর ছিল, ততদিন পর্যন্ত ইসলামে দেওয়া নারীদের অধিকার এবং মর্যাদা অক্ষুণ্ণ ছিল। কিন্তু মুসলিম ভূমিগুলোতে গত 100-200 বছরে, বিশেষত কলোনিয়াল শাসনের পরবর্তী সময় থেকে, মানবরচিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে এবং মুসলিমদের নিজেদের বিভিন্ন আভ্যন্তরীণ সমস্যার কারণে, অর্থাৎ সার্বিকভাবে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে, নারী পুরুষ নির্বিশেষে সবাই ভোগান্তির শিকার হচ্ছে। কাজেই বর্তমানেও মুসলিম ভূমিগুলোতে নারীদের অবস্থা এবং মর্যাদার অবমাননা ঘটেছে, যে শূন্যতা দূর করার চেষ্টা হচ্ছে পশ্চিমা ফ্যাক্টরিতে তৈরি করা নারীবাদের মাধ্যমে বা ফেমিনিজমের মাধ্যমে। এই ক্ষেত্রে নারীবাদ কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ সেটা আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন, তবে সেই জন্য থাকতে হবে এই সিরিজের শেষ পর্যন্ত। এই সিরিজের বাকি পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। সবশেষে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করে নেন এবং সার্বিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের অবস্থা এবং মর্যাদা উন্নয়ন করার কাজে আমাদেরকে সামিল করেন। আল্লাহুমা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।